নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, ওফাতের পরে সাহাবায়ে কেরাম শোকগ্রস্ত অবস্থায় আছেন। এই সময় ফেরেশতাদের পক্ষ থেকে ওনাকে ওনাদের প্রতি তাজিয়াত করা হয়েছে বলে একটা রেওয়ায়ত বিভিন্নভাবে এসেছে। তো এই রেওয়ায়তটার ব্যাপারে এসেছে অনেকগুলো হাদিসে, কিন্তু হাদিসগুলোর ব্যাপারে কিছু কতটুকু সহি এটা নিয়ে ফাইনাল হওয়া যায় নাই। আবু দাউদের রেওয়ায়তে এসেছে, নাসাইতে এসেছে, ইবনে মাজাহ এসেছে, হাকিম এসেছে, ইবনে খোজাইমাতে এসেছে, কিন্তু সবগুলো রেওয়ায়তই দাঈফ। তো দাঈফ হাদিসের ভিত্তিতে শরীয়তের কোনো হুকুম ফরজ ওয়াজিব হারাম হালাল বাস্তবায়ন করা যায় না, কিন্তু এছাড়া বাকি অন্য বিষয়ে যদি কিছু আসে সেগুলো কোনো কোনো সময় স্কলাররা আলোচনা করেছেন, শোনা যেতে পারে। তো এই হাদিসটা আমি একটু বলে দেই, সেটা কি এসেছে, সেটা আসলো যে সাহাবারা নাকি শুনতে পেয়েছেন কিন্তু কিছু দেখেন না, আওয়াজ ওনাদের কানে এসেছে। ইন্না ফিল্লাহি আজাআন মিন কুল্লি মুসিবাতিন, যে প্রত্যেকটি মুসিবতের মধ্যেই মানুষ যত বড় মুসিবতে পড়ুক সান্ত্বনা এক জায়গায় আসে। সান্ত্বনা কার কাছে আসে? আল্লাহর কাছে। যে তোমরা যতই কষ্টে পড়ে যাও আল্লাহ তো তোমাদের আছেন, মুসিবদেরকে আল্লাহ তাআলা দিলেন, আল্লাহ নবীকে আল্লাহ নিয়ে গেছেন, কিন্তু যে আল্লাহর জন্য নবীকে পাঠিয়েছেন সে আল্লাহ তো আছেন, কাজে এত দুঃখ ঘাবড়ানোর কিছু নেই। আরও বললেন ওখালাফান মিন কুল্লি হালিক, আর যে কোনো ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলে তারপরে দেখভাল করার জন্য তো আসল জন হচ্ছেন আল্লাহ। ও দারাকান মিন কুল্লি মাফা মিন কুল্লি মাফাতা, আর যে কোনো জিনিস যদি মানুষের হারিয়ে যায় যত বড় লসই হয়ে যাক সেগুলো সবগুলোরই একটা সমাধান আছে, সেগুলো সবগুলোরই একটা উপায় আছে, যে সেগুলো চলে গেলেও আমরা অসহায় হয়ে যাব না, আল্লাহ তাআলা যেহেতু আছেন। ফাবিল্লাহি ফাসিকু, কাজে সেই আল্লাহর প্রতি তোমরা ভরসা রাখো, তোমরা হতাশ হয়ে যেও না, হায় রে নবী চলে গেছেন এখন কি আমাদের আর কিছু ঠিক থাকবে, এরকম মনে করার কোনো কারণ নেই। ওয়া ইয়াহু ফারজু, শুধুমাত্র আল্লাহর কাছেই তোমরা চাও, তার কাছেই প্রার্থনা করো, তার কাছেই ভালো মন্দের সব কিছু চাবিকাঠি সমস্ত আশা তার দিকেই তোমরা ফিরাও। ফাইনাল মুসাব মান হুরিমাত সাওয়াব, আর বড় বিপদ হোক ছোট বিপদ হোক, বিপদে পড়লে যেই ব্যক্তি বিপদের যে বিশাল সওয়াব আছে এটা যে মিস করে সেটাই হলো বড় মুসিবত। একটা মুসিবতে পড়েছেন, এই মুসিবত মোমেনের জন্য মুসিবতের মধ্যেও কি আছে? পুরস্কার আছে। প্রত্যেকটি মুসিবত মোমিনের দুঃখ গুণাখাতা মুছে দেয়, এটা অনেক বড় পুরস্কার না? তো কাজেই আর যে মোমেন নয় সে অন্য কিছু, তার জন্য এই পুরস্কার আছে নাই? তিনি বলেন যে কোনো মোমিন মুসিবতে পড়লো কিন্তু মুসিবতের পুরস্কার পেল না, তাহলে এটা হলো সবচেয়ে বড় মুসিবত। যেই মুসিবতে পড়েছে ওইটা সে বড় মুসিবত হলো, যে মুসিবতের থেকে আমি যে ফায়দামন্দ হওয়ার কথা ছিল সেটা থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমরা এই প্রায় আমাদের জানাজা পড়তে হয় কারো ছোটো বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে, প্রিয়জন চলে গেছে, মা বাবা চলে গেছেন, এরকম খবর, একটা এটা একটা দুঃখ মুসিবতের খবর, তাই না? এই খবরটা যেমন কষ্টের কারণ, একটা আমাদের জীবনের লস হয় সাময়িকভাবে হলেও, প্রিয়জনকে হারালাম, কিন্তু এইটা এই যে ক্ষতি, এই যে হারানো, তার চেয়ে বড় হারানো কোনটা? এই সবর করে যে পুরস্কার পাওয়া যেত সেই পুরস্কারটা হারিয়ে ফেললে। যেমন আমি আজকে না কালকে বোধহয় বলেছিলাম, একটু কুইকলি রিমাইন্ড দিয়েছিলাম যে আজকেই বোধহয় হ্যাঁ জানাজার সময় যে ছোটো বাচ্চার জানাজা ছিল, কোনো ছোটো বাচ্চার জানাজা যখন হয় তাদের যখন মৃত্যু হয়ে যায় তখন পিতামাতা যদি আলহামদুলিল্লাহ পড়ে আর ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন আমার বান্দার ছোট্ট মনির তোমরা জান কবজ করে ফেলেছ? তারা বলেন যে আল্লাহ করে ফেলেছে, আপনার হুকুম আমরা তো দেরি করতে পারি না। তা আমার বান্দা বান্দি পিতা মাতার প্রতিক্রিয়া রিয়াকশন কী ছিল, তারা কোন শব্দ উচ্চারণ করেছে, কী রিয়াকশন প্রকাশ করেছে? তখন যদি বলে লোকটি, পিতা মাতা যদি বলে আলহামদুলিল্লাহ খবর শুনে আলহামদুলিল্লাহ মুখে দিয়ে আসে, আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার অর্থ হচ্ছে বাচ্চা তো মরে গেছে, তাই না, আমি তো একদিন চলে যেতে হবে আল্লাহর কাছে, আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি, আমিও আল্লাহর কাছে চলে যাব। এই কথাটাকে রিপিট করে এই কথা স্বীকৃতি দেয়, সবরের সাথে আলহামদুলিল্লাহ পড়ে আর ইন্না লিল্লাহর পুরো আয়াতটা পড়ে, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন এটা বলেছে, তাহলে তোমরা তাকে পুরস্কার দেওয়ার জন্য জান্নাতের মাঝখানে ঘর বানিয়ে নাও, আর এই ঘরের নাম রাখো বাইতুল হামদ, আল্লাহর প্রশংসার ঘর। তাহলে এখন পিতা মাতার বিরাট কষ্টের কারণ হয়েছে, তাদের জীবনে অনেক বড় দুঃখ এসেছে, কোনটা, বাচ্চা চলে গিয়েছে, আর এর বিনিময়ে পুরস্কার কত বড়, অনেক বড়। আর যদি এই পুরস্কারটা পেয়ে যায় তাহলে ক্ষতিটা একেবারে সামান্য না সে তুলনায়, আর ওই পুরস্কারটা যদি না পায় তাহলে বাচ্চা চলে যাওয়ার যে ক্ষতি তার চেয়ে বড় ক্ষতি হলো না ছোট ক্ষতি, অনেক বড় ক্ষতি, যে আমি জান্নাতের ওই সুসংবাদ যেটা আছে সেটা পেলাম না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এমন পরীক্ষা থেকে সবাই মাফ চাই, কিছু ঘটে গেলে আমাদের বিরাট পুরস্কার আল্লাহর কাছে থাকবে, এটা আশাবাদী হয়ে গেলে এটা বড় ক্ষতি হবে না, আসল লাভবান হওয়া যাবে। এই জন্য এই ফেরেশতাদের এই তাজিয়ার মধ্যে, শোক জ্ঞাপনের মধ্যে, মোমিনদেরকে সান্ত্বনা দেওয়ার মধ্যে কি আছে, যে আসল মুসিবত যাদা ওই লোক যেই ব্যক্তি মুসিবতের মধ্যে যে সওয়াব আছে সেটাকে পায় না। তো এটা দ্বারা ইঙ্গিত হলো যে সাহাবা কেরাম সবর করলে এই সবর এর বিনিময়ে তারা আল্লাহর কাছে অনেক কিছু পাবেন। যাই হোক, হাদিসটা আমি আগে বলি যে খুব সহি হিসাবে প্রমাণিত হয়নি, হতেও পারে একেবারে ফেলে দেওয়ার মতো নয়, কারণ বেশ কিছু কিতাব সেটা এসেছে, আবার কনফার্ম হয়ে নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না, এই মাঝখানে আছে। এই আমাদের শেষ হলো, এখন সিরাতের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাসের ধারাবাহিকতা আমরা শেষ করেছি। এখন আমাদের সামনে দুটো পর্যায় আছে, আলোচনা আসবে, তাহলে একটি বড় পর্যায় শেষ করেছি, দ্বিতীয় বড় পর্যায় হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমাদের শিক্ষা, যে জীবনে ওনার চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, লেনদেন, দোস্ত দুশ্মন, দুনিয়ার সমস্ত মাখলুকের সঙ্গে ওনার সামাজিকতা, ওনার আচার ব্যবহার, ওনার আদব ইত্যাদি কীরকম ছিল, প্রত্যেকটি জীবনের বিভিন্ন মুহূর্তে সেগুলো জেনে জেনে শুনে শুনে আমরা শিখব এবং ওনার মতো হওয়ার চেষ্টা করব, ওনাকে অনুসরণ করব। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে তিনি কে আমাদের জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ, উত্তম আদর্শ, রোল মডেল, সেগুলো প্রসঙ্গে অনেক কিছু আমরা শুনব। আর দ্বিতীয় আরেকটা আছে, সেটা হলো যে ওনার তো তিনি আমাদের জন্য অনেক দায়িত্ব পালন করে গেছেন, নাকি করেননি, অনেক দায়িত্ব পালন করে গেছেন, আবার আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দায়িত্ব দিয়েছেন ওনার বিষয়ে, জিন্দা অবস্থায় যখন সাহাবায়ে কেরাম ছিলেন তাদের জন্য অনেক দায়িত্ব ছিল, ওনার ইন্তেকালের পরে সাহাবারা এবং পরবর্তী পর্যায়ে উম্মতের যারা আসবে তাদের প্রতি অনেক দায়িত্ব আছে এই আখেরি নবীর প্রতি, সেই দায়িত্বের লিস্টগুলো কি কি, ওনার প্রতি ইমান আনা, ওনাকে অনুসরণ করা, ওনাকে মহব্বত করা, উনি যাদেরকে মহব্বত করেছেন তাদেরকে মহব্বত করা, উনি যাদেরকে অপছন্দ করেছেন তাদেরকে অপছন্দ করা, এই বিষয়ে অনেক দায়িত্ব আমাদের আছে। ওনাকে মহব্বত করা আবার করতে করতে বাড়াবাড়ি করতে করতে আল্লাহ তাআলা সানেজে নিয়ে যাওয়া, সে বিষয়টা আবার কেমন বাড়াবাড়ি আছে, কদ্দূর যাওয়া যাবে, কদ্দূর যাওয়া যাবে না, ইত্যাদি আরেকটি চ্যাপ্টার। তাহলে আমাদের সামনে দুটো চ্যাপ্টার আসবে, এক এগুলো অনেক সময় লাগবে, কয়েক মাস লেগে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের হাতে রাখলে, যে ওনার জীবনের বিভিন্ন মোড়ে মোড়ে কাজকর্ম, কথাবার্তা, চলাফেরা, উঠা বসা কেমন হয়েছে সেগুলো আমরা শিখব, আর আমরা নিজেরা এগুলো অনুকরণ করার চেষ্টা করব, আর ওনার প্রতি আমাদের দায়িত্বগুলো সঠিক মতো পালন করতে পারলাম কি না, কোথায় আমাদের ঘাটতি আছে, কোন জায়গায় ইম্প্রুভ করতে হবে, সেগুলোকে আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে সেরা সৃষ্টি, তিনি আল্লাহ সেরা মাখলুক, সাইয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত বনি আদমের মধ্যে আল্লাহ তাআলা ওনাকে সেরা করে সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের তিনি সেরা। তো এইরকম সেরা মানুষটাকে আল্লাহ শারীরিক গঠনও দিয়েছেন খুবই সুন্দর, সব দিক থেকে ব্যালেন্স। ওনার শরীরের বর্ণনা হাদিসে কি এসেছে একটু শুনেছিলেন, যখন তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, মাস পথে রেস্ট নিলেন, উম্ম মাবাদের ঘরে উঠেছিলেন, মনে আছে বাড়িতে, সেখানে একটু শুনেছিলেন। তো আমরা একটু ওই হাদিস এবং অন্য হাদিসের আলোকে একটুখানি আমরা সামারি শুনব এখন। তো ওনার বর্ণনা সম্পর্কে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু যিনি ওনাকে খেদমত করেছেন 10 বছর, অনেক কাজ থেকে দেখেছেন, খাদেম, 10 বছরের ছেলে মা এনে দিয়েছিলেন বা তারও একটু কম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেমের মতো টুকটাক ফরমাশ করে শুনতেন আর শিখতেন ওনার থেকে, আর শিখে 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 ওই বয়স থেকে সব ধরে রেখে আমাদের জন্য পরবর্তী পর্যায়ে তিনি এগুলো বয়ান করেছেন, কাছ থেকে দেখেছেন সবচেয়ে। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা বিত্তাবিলিল বাইন, তিনি খুব বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসির, আবার খুব বেটেও ছিলেন না, ওয়া কানা ইলা তুলি আকরাব, মাঝামাঝি তবে একটুখানি লম্বা বলা যায় ওনাকে সাইজের দিক থেকে। আর ওনার কানা বাইদুন মা বাইনাল মানকাবাইন, ওনার দুটো কাঁধ বেশ প্রশস্ত ছিল, প্রশস্ত ছিল কাঁধ দুটো, খুব চিপা নয়, একটু চওড়া ছিল। আরিদুন আলাদহার, পিঠের উপরের অংশ বেশ প্রশস্ত ছিল সাইজের দিক থেকে, এবং বুকও মোটামুটি একটু বড় ছিল সাইজে, এদিকটা চিকন ছিল না। এটা হলো শারীরিক গঠন তার সাইজ। এরপরে ওনার চেহারা এবং ওনার গায়ের রং আবিয়াদুল লাউন, ওনার রংটা ছিল ফর্সা, লাইসা শাদীদুল বিয়াদ, তবে একেবারে অতিরিক্ত ফর্সা নয়, ওয়ালা কিন্নাহু বিয়াদুন তাআলুহু হুমরাতুন ওয়া যুহরাতুন, কিন্তু এই সাদা ফর্সা রংটা ছিল কিছুটা লালচে টাইপের, একটু একটুখানি লালের দিকে, লালচে সাদা এবং উজ্জ্বল, খুব উজ্জ্বল ছিল, এবং চেহারাটা ছিল অত্যন্ত লাবণ্যময়, লাবণ্যতায় ভরপুর, আকর্ষণীয় চেহারা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। চেহারাটা ওনার কখনোই ফ্যাকাশে মনে হতো না, চেহারা সবসময় উজ্জ্বল আলোকিত ঝলঝল করত, এবং চেহারাটার সাইজ ছিল গোলাকার, আকৃতিটা অনেকটা গোলাকার ছিল, ওভাল শেপ নয়, কিছুটা রাউন্ড গোলাকার, তবে একদম গোল ফুটবলের মতো এরকম নয়, একটুখানি লিটল বিটুইন গোলাকার এবং ওভাল শেপ, লম্বা চেহারা এবং গোল চেহারার কিছুটা মাঝখানে, সব দিক থেকেই মিডল আর কি। এবং চেহারাটা আলহামদুলিল্লাহ এত মায়াবী ছিল এবং এত নুরানি ছিল, এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যিনি ওনাকে কাছে থেকে খুব পছন্দ করতেন, তিনি বলেন যে মা রাআইতু শাইয়ান আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্না শামস তাজরি ফি ওয়াজহি, আমি ওনার থেকে সুন্দর আর কিছু মনে হয় দেখি নাই পৃথিবীতে, মনে হচ্ছে যে ওনার চেহারার উপর দিয়ে সূর্য পার হয়ে গেছে, অর্থাৎ এরকম আলোকিত উজ্জ্বল। আর কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কানা ইদা সুররা ইস্তানারা ওয়াজহু কাআন্নাহু কিতআতু কামার, তিনি যখন খুশি হতেন মুখে খুশির হাসি ফুটে উঠত, এত আলোকিত হয়ে যেত, ওনার চেহারা দিকে তাকালে মনে হতো চাঁদের এক খণ্ড টুকরা, চাঁদের একটি খণ্ড। কপালটা ছিল অনেকটা প্রশস্ত এবং চোখগুলো ছিল ডাগর একটু বড় কিছুটা, এবং কালো অংশটা চোখের বেশ কালো এবং সাদা অংশটুকুনও বেশ সাদা। উনি ওনার নাকটা কেমন ছিল, একদম সোজা ছিল, সরু ছিল, সোজা ছিল, বরাবর একটু চাপা নয়, খাড়া নাক ছিল, একটুখানি লম্বা নাক ছিল, ছোট নয়, আর নাকের মাঝখানে অংশ একটুখানি উঁচু ছিল, লিটল বিট, আর নাকের এই অংশটুকুন বা ছিদ্রগুলো ছিল খুব বড় নয়, একটু ছোটই। ঠোঁটগুলো ছিল কিছুটা মোটা, একেবারে চিকন নয়। দাঁতগুলো সুন্দর করে সাজানো, তো দাঁতগুলো মাঝখানে মাঝখানে একটু ফাঁক আছে, একটার সঙ্গে একটা একদম লাগানো, আবার অতিরিক্ত ফাঁকানো, যেটা একটা মানুষের চেহারার জন্য সবচেয়ে সুন্দর। কিছু ফাঁক থাকা খুব সুন্দর, কিন্তু একদম বেশি ফাঁক থাকলে সেটা আবার অসুন্দর। আর ওনার নিচের ঠোঁটের ঠোঁটের পেছনে ওনার ওনার দাড়ি ছিল কালো কুচকুচে, আর শেষ বয়সে একটুখানি পাক ধরেছে দাড়ির মধ্যে। কত কতটা দাড়ি কেউ চাইলে ইচ্ছা করলে গুনতে পারবে, হয়তো 20-25টা এরকম, মানে গণার মতো দাড়িগুলো পেকেছিল। আর এখানে একটু যে থাকে, এখানে একটু দাড়ি ওনার ছিল ছোটার নিচে। মাথার চুলগুলো ছিল খুব ঘন কালো, কালো কুচকুচে, এবং চুলগুলো খুব খাড়া কাঁটার মতোও ছিল না, আবার একেবারে নরম এরকম মাঝামাঝি, সব কিছু মাঝামাঝি। ওনার এই চুলগুলো অ্যাগেইন পাক ধরেছিল মাথার মধ্যে যখন ওনার বয়স 60 পৌঁছে গিয়েছিল। 60 বছর বয়স থেকে একটু চুল পাকা ধরেছে, সবগুলো পেকে যায়নি, কারণ 63 বছর বয়সে তো আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেলেন। ওনার কণ্ঠ কেমন ছিল, গলার আওয়াজ, কানা সাওতুহু কাওইয়ান বিহি বাহাতুন কালিলা, ওনার ভয়েস কণ্ঠ ছিল বেশ শক্তিশালী, একটু মোটা ছিল, একেবারে চিকন নয়। ইদা কালা আসমা, কোনো কথা বললে তিনি শিয়র করতেন সবাই শুনেছে কিনা, সবাই শোনার শোনার মতো স্পষ্ট করে কথা বলতেন। ওয়ালাম ইউজ এজ সাউতুহু মান ইয়াস্তামিউ ইলাই, আর ওনার কথা শুরু করলে কেউ বিরক্ত হতে না, শুধু কথা শুনতেই মনে যেত। ওয়ালাম ইয়াকুন ইয়ারফাউ সাউতু ইল্লা লিহাজা, সাধারণত খুব উঁচু গলায় চিৎকারের মতো করে বলতেন না, একান্ত প্রয়োজন না হলে। আর ওই যে উম্মে মা আবার, তিনি যখন বলেছিলেন অকালাত মার আল মুমিনা আল্লাতি লাকিয়া হিয়া ওয়াসাহা ফি তারিক আল হিজরা কানা ফি সাওতিহি সাহল, যে ওনার কথার মধ্যে বেশ তেজ আছে, তেজস্বী কথাবার্তা, কথায় ধার রয়েছে কথা, তবে গলা একটু মোটা, একটুখানি মোটা, একদম চিকন নয়। আর পুরুষের জন্য মোটা গলাই মানানসই, আর মহিলাদের জন্য চিকন গলা মানানসই বেশি। হাঁটতেন কীভাবে, ওয়াকানা ইয়ামশি মাশিয়ান কাওইয়ান জাদ্দান, তখন হাঁটতেন শক্তিশালী পুরুষের মতো হাঁটতেন, এবং হাঁটাটা ভ্যারি সিরিয়াস, খেলাধুলার মতো হাঁটতেন না, কাজের লোক, কাজের জন্য হাঁটছেন, বোঝা গেছে তো। সারিয়ান, কিছুটা দ্রুত হাঁটতেন, খুব আস্তে নয়। ওয়ালা কিন্নাহু কানা মুতাদিল কামা মুতাসাবিল খাতওয়াত, হাঁটতেন যখন শরীরটা একদম ঠিক মতোই জায়গা মতো থাকতো, হেলে দুলে নয়, একদম কেউ কেউ হাঁটে না, একটু হেলে দুলে হাঁটে, এরকম নয়, মুতাসাবিল খাতওয়াত, এবং প্রত্যেকটি পদক্ষেপ মনে হয় যেন একদম সমান মাপা, এই পা এই পা, প্রত্যেকটা মাপ মনে হয় একদম সমান, মানে ব্যালেন্স মানুষের, একজন কামেল মানুষের এগুলো লক্ষণ। ওই আত্মা দেহমিন মাসিয়াতি নাশাতিহি নাশাতু হাইওয়াতিহু, ওনার চলা দেখলেই বোঝা যায় হি ইজ এ সিরিয়াস ম্যান, যে তিনি একজন সত্যিকারের, মানে একজন এমন একজন ব্যক্তিত্ব যার ওজন আছে, যার জীবনে মানে তার ব্যক্তিত্ব প্রস্ফুটিত হয়ে উঠে যে তিনি একজন অসাধারণ মানুষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে কিছুটা দ্রুত হাঁটতেন, আমি মাঝে মধ্যে পিছিয়ে পড়তাম, মা রাআইতু আহাদান আসরা মিনহু, আমার কাছে মনে হতো যে উনি যখন হাঁটেন দেখতে তো মনে হয় স্বাভাবিকভাবে হাঁটেন, কিন্তু হাঁটার মধ্যে অনেক বরকত, কান্নামাল আরদু তুতওয়া লাহু, মনে হয় যেন জমিন ওনার জন্য এইভাবে ছোট হয়ে আসছে, জমিন ওনার কাছে মনে হয় যেন লেপটে আসছে, ইন্না নুজহিদু আনফুসেনা হুয়া গায়রু মুক্তারিফ, ওনার সঙ্গে চললে হাঁটতে হাঁটতে একটু দূরের জার্নি হয়ে গেলে উনি হাঁটছেন ঠিকই, একদম টায়ার্ড হচ্ছেন না, কিন্তু আমরা হাঁটতে হাঁটতে ওনার সঙ্গে টায়ার্ড হয়ে যাচ্ছি, আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। তিনি বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে আরেকদিন আরেক এলাকায় গিয়েছিলেন জানাজা নামাজ পড়তে, কুনতু মাহু ফি জানাজা ফাকুনতু ইদা মাশাইতু সাবাকানি ফা উহারওয়েল, মাঝে মধ্যে আমি ওনার সঙ্গে হাঁটতে হাঁটতে দেখি যে ওনার দ্রুততার সাথে আমার হাঁটা ম্যাচ করে না, পরে আমি একটু দৌড়া লাগতো, তো দৌড়তে গিয়ে তাহলে উনি আমার আগে হাঁটতে হাঁটতে আমার আগে চলে যেতেন, ধরার জন্য আমি পিছনে পড়ে গেলে দৌড়তাম, আবার দৌড়তে দৌড়তে আবার কোনো সময় ওনার সামনে চলে যেতাম। এইভাবে করে ওনার হাঁটার মধ্যে আল্লাহ তাআলা এরকম বারাকা দিয়েছিলেন। কথাবার্তা কেমন ছিল, মানে কথা কণ্ঠের কথা গেছে, একটু আগে আওয়াজ কেমন ছিল, এখন আসছে কথা বিষয়বস্তুর দিক থেকে কেমন ছিল। কেন হাদিস মোহাম্মদ হাদিসান হাদি আন আজবান, শান্ত মানুষের মতো কথা বলতেন, অস্থিরতা অধৈর্য না। অনেক সময় আমরা কিছু অধৈর্য হয়ে যাই, অস্থিরতা দেখাই, কিছু একটা ঘটে গেছে আমাদের টেনশন শুরু হয়ে যায়, এগুলো কিচ্ছু নয়, হাদি আন শান্ত আছেন, আজবান, ওনার কথাগুলোর মধ্যে মিষ্টি ভাব রয়েছে, ওয়াদিহুল কালিমাত, প্রত্যেকটি শব্দ স্পষ্টভাবে বোঝা যায়। অনেক সময় আমাদের কথা মাঝে মধ্যে একটা মধ্যে আরেকটা ঢুকে যায়, এক শব্দের মধ্যে আরেক শব্দ ঢুকে যায়, এরকম হয়ে যায় এটা দ্রুত কথা বলতে গেলে, ওনার কখনো এটা হয়নি। ওলাম ইয়াকুন ইস্তামিল মাহজুরা মিনাল আলফাজ, যে যে কথাগুলো মানুষ সাধারণত ব্যবহার করে না, এরকম কোনো বুঝে আসে না কঠিন কোনো শব্দ, যেটা সচরাচর মানুষে বোঝে না, এরকম কোনো শব্দ তিনি কখনো ব্যবহার করেননি। ওয়ালা মা ইয়াজরাহু মাশাআইরা সামিঈন, শ্রোতাদের কাছে শুনতে শ্রুতিকটু হবে, খারাপ লাগবে শুনতে, এমন কোনো শব্দ বাক্য বিষয় নিয়ে তিনি কখনো আলোচনা করেননি। ওয়ালা হায়া আহম, এমন কোনো কথা বলেননি যে তাদের কাছে একটু লজ্জা লাগবে, ওনার কথা শুনে এমন একটা বিষয় তিনি বললেন যে কথার মধ্যে লজ্জা সৃষ্টি হয়ে যায়, এরকম তিনি এত ভদ্র এগুলোর ধারে কাছে তিনি জাননি। ওকানা ইফেমেন নাসা মা ইয়াকুল, আর তিনি যা বলতে চান লোকেরা যেন বোঝে, এটা তিনি শিয়ার হতে চাইতেন। এই জন্য কোনো কোনো সময় তিনি তিনবার করে কথাগুলো রিপিট করতেন যাতে কেউ মিস না করে, তখন তো মাইকও ছিল না, একটু দূরে থাকলেও যেন ঠিক মতো শুনতে পায়। আর কেউ যদি ওনার কথাগুলো গুনতে চায় এবং মনে মুখস্থ করে ফেলতে চায়, তিনি এত সাবলীলভাবে কথাগুলো বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার বিষয়ে বর্ণনা করেন, কানা কালামুহু ফাসলান ওয়াদিহান, ওনার কথাগুলো ছিল একদম প্রত্যেকটি বাক্যের শেষে মনে হয় থামতেন এবং পুরো সুস্পষ্ট, কোনো অস্পষ্টতা নেই, ইয়াফামুহু কুল্লু মান সামিআহ, যেই শুনবে কথা ওনার বুঝে যাবে, বুঝতে কোনো অসুবিধা হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাই বললেন, যখন তিনি কথা বলতেন কোনো কোনো সময় গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতেন যাতে কেউ মিস না করে ফেলে, অমনোযোগী থাকলেও মিস না হয়, আর যখন কোনো কওমের কাছে যেতেন তখন তিনবার সালাম করতেন কোনো সমাবেশে গেলে। তো তার কারণ হলো যে হয়তো কেউ কথাবার্তা বলেছিল শুনতে পায়নি, প্রথমবারে কিছু লোক থামছে, বাকি কিছু লোক স্থির কথা বলেছে, দুইবার তৃতীয়বার এবার দেখা যায় সবাই মোটামুটি মনোযোগ দিয়ে শুনতে হয়েছে, এটা তখন তো মাইকও ছিল না, যার ফলে ওনাকে তিনবার বলতে হয়েছে। এই জন্য এখন কেউ যদি কোনো সমাবেশে এসে এই সুন্নত পালন করে তিনবার সালাম দেয়, ওইটা বোঝা দরকার নাই। এরপরে হলো যে ওনার শারীরিক গঠনের পরে চালচলন কেমন ছিল, পাক পবিত্রতা তিনি এত পছন্দ করতেন, তিনি নিজেকে সব সময় নাপাকি থেকে দূরে রাখতেন এবং তিনি যখন কাজায় হাজত করতেন তখন তিনি শিওর হওয়ার জন্যে নিজে করতেন এবং সাহাবাদেরকে শিওর করতেন যাতে পাক পবিত্রতা তাদের জীবনে অর্জন করে। তিনি বলতেন ইন্নাল মালাঈকাতা তাতাআযা মিমা ইয়াতাআযা মিনহু বনু আদম, মানুষের যেগুলো থেকে কষ্ট হয় ফেরেশতাদেরও সেগুলো থেকে কষ্ট হয়, মানুষের দুর্গন্ধ দেখলে কষ্ট হয় না, কষ্ট হয়। তো মানুষের কাছে যদি কারোর কাছে যদি মুখ থেকে দুর্গন্ধ আসে, মুজার দুর্গন্ধ আসে, জামা কাপড়ের দুর্গন্ধ আসে, তাহলে কী অবস্থা, আজকে সকালে আমি লোকাল মসজিদে ফজর পড়ছিলাম, আমাদের দুইজনের মাঝখানে একটু ফাঁক হয়েছে, পিছন থেকে একজন এসে দাঁড়িয়েছে, আমার যে কি কষ্ট হয়েছে নামাজ পড়তে বলার মতো না। সুবহানাল্লাহ, আমি নামাজ পড়ে একটু চেহারার দিকে তাকালাম, ওনার বদনামি করছে না, গীবত করছে না, কারণ নাম বলছে না, আপনারা কেউ চিনবেন না। ফর আওয়ার লেসন, কারোকে চিনলে অমুকে এটা করেছে এটা বললে গীবত হয়, তা না হলে গীবত হয় না, শিক্ষার জন্য আলোচনা করা যায়। আমি চারিদিকে মনে করছি কোনো বুড়ো মানুষ সব হুঁশ কমে গেছে, এই জন্য হয়তো এরকম শরীরে একে কী কারণে গন্ধ আসছে। দেখুন একদম জওয়ান মানুষ, সুবহানাল্লাহ, মনে করছি বলবো সবাই চলে গেলে, কিন্তু তার আগে তিনি চলে গেছেন। তো এই জন্য চলাফেরা করার ক্ষেত্রে পাক পবিত্রতা সৌন্দর্য যাতে দুর্গন্ধ শরীরে কাপড়ে জামায় মুখে কোনো জায়গায় না থাকে, এই জন্য তিনি মেসওয়াককে কীভাবে ব্যবহার করতেন, যখন তিনি বাইরে থেকে ঘরে আসতেন বিবি বাচ্চাদের সঙ্গে কথা বলার আগে কি করতেন, মেসওয়াকটা নিয়ে মেসওয়াক করে ফেলতেন আগে। কত মানে সংবেদনশীল, কত সেন্সিটিভ, কত নাজুক ওনার তবিয়াত, যে অন্যের কষ্ট হয় কিনা, বাইরে যদি আপনি 3 ঘন্টা থাকেন, 4 ঘন্টা থাকেন, 5 ঘন্টা থাকেন, খাওয়া দাওয়া না করেন, তাহলে অটোমেটিক্যালি মুখ থেকে একটু গন্ধ চলে আসতে পারে, যেভাবে রোজা থাকলে আমরা দেখব যে একটু গন্ধ আসছে। তো এই জন্য তিনি এত সতর্ক থাকতেন। তাহলে মেসওয়াকের এই একটা সুন্নত তিনি এহতেমামের সাথে করেছেন। আর কি বলেছেন যে আমার যদি উম্মতের কষ্ট না হতো, না আমাদের আগে সবাইকে মেসওয়াক করা ওয়াজিব করে দিতাম, কারণ অনেকেই মেসওয়াক আনতে ভুলে যাবে, পরে আর জামাতে নামাজ পড়তে পারবে না, এই জন্য এত কষ্ট হবে বিদায় ওয়াজিব বলেন না, কিন্তু খুবই উৎসাহিত করেছেন মেসওয়াকের জন্য। এই জন্য মেসওয়াক পকেটে থাকা দরকার, মেসওয়াক করা দরকার, যাতে মুখে থেকে কোনো গন্ধ না, সবাই সতর্ক থাকা দরকার, মোজাগুলো ঠিকমতো ধোয়া দরকার রেগুলারলি, গায়ের কোটটা কিচেনের পাশে হ্যাঙ্গারে রাখলে, আমাদের কিচেনগুলো তো শীতের কারণে সব বন্ধ থাকে, দেশের মতো খোলামেলা না, সবগুলো অ্যাবজর্ব করে কোটগুলো, এইরকম অনেকে রেখে দিয়ে পরে ওইটা নিয়ে আমরা মসজিদে চলে আসি, অনেকের কষ্ট হয়ে যায়। তো ওনার থেকে ওনারা এগুলো শোনার অর্থ হলো যে আমরা সেখান থেকে শিক্ষা নেওয়া, নিজেদের জীবনে কীভাবে কার্যকরী করতে পারি। তারপরে তিনি আরো বললেন যে যখন তিনি একবার দেখলেন মসজিদের মধ্যে যে সাহাবিরা কাজ করে এসে সারাদিন গরমের মধ্যে, সে একই কাপড় পরে গোসল করার সুযোগ পায় না, তারপরে জুমার নামাজে চলে আসে, তিনি বললেন যখন ট্যাপ পেলেন এটা এরকম কিছু দুর্গন্ধ কারো কারো গাছ থেকে এসছে, তিনি খোদবায় বললেন তোমাদের যদি 2 জোড়া কাপড় থাকে, প্লিজ জুমার দিনে তোমরা গোসল করে ফ্রেশ কাপড় ধোয়া কাপড় পরে নতুন কাপড় পরে এসো, তাহলে তা নাহলে মুসল্লিদের কষ্ট হয়ে যাবে। এরপরে তিনি অজুর হালতে থাকতেন সব সময়। অজুর হালতে থাকলে মানুষের পরিচ্ছন্নতা আরও বাড়ে না কমে, অনেক বাড়ে, এই জন্য তিনি সবসময় উজু চলে গেলে উজু করে ফেলতেন, বাথরুমে যাওয়া দরকার হলে সেরে উজু করে ফেলতেন। আর তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন, ওয়ালান ইউহাফিজা আলাল উযু ইল্লা মুমিন, মুমিন ছাড়া কোনো মানুষ সবসময় অজুর হালতে থাকবে না। তার মানে কি যে সবসময় অজুর হালতে থাকে না তিনি কি ভালো মুমিন? এখন আমরা ভালো মুমিন হলে কি করতে হবে? অজু হালে থাকতে হবে, অজু চলে গেলে অজু করব। তবে অজু 2 রকম ভাবে যায়, একটা হলে বাথরুমে যাওয়া লাগে, আর একটা বাতাস বের হলে অজু চলে যায়। এখন বাতাস বের হলে অজু চলে গেলে এটা খুব বেশি ঝামেলার কারণ হয়ে যাবে, অফিসে আদালতে সব জায়গায় কাজে কর্মে আসেন, হয়তো এটা সম্ভব না, কিন্তু টয়লেটে গেলে বাথরুমে গেলে যাতে অজুটা আমরা করে ফেলি, বাথরুমে গেলে আমরা পানি খরচ করি তাই না, পানি খরচ করি সাধারণত আমাদের দেশে, এই সমস্ত দেশে তো আবার সব জায়গায় পানি নাই, টয়লেট পেপার ইউজ করি, যেখানে পানি থেকে আমরা পানি ইউজ করি, আমরা যখন পানি ইউজ করি পানি থাকে, আমরা কেউই পানি ছাড়া বের হয়ে আসি না, অভ্যাস হয়ে গেছে তাই না। এখন এরকম একটা অভ্যাস হয়ে গেছে, এখন আমার বিশ্বের সামনে যারা বসে আছেন তারা শুনতে পাচ্ছেন, আমরা কেউই চিন্তা করি না যে বাথরুমে গেলাম কিছু কাজে হাজত সারলাম, এখন আমরা পানি ব্যবহার না করে চলে আসবো, এটা কি আপনি করেন নাকি নর্মালি? না, অভ্যাস হয়ে গেছে না, আপনি যখন ওজোর অভ্যাস ভিতরে ঢুকবে এখন এরকম ভাবে ওযু না করলে কেমন লাগবে, ওযু ছাড়া বাইর হই কেমন? এটা আপনার অভ্যাসে ঢুকে যাবে, আপনার তবিয়তের মধ্যে চলে আসবে, আপনি মমিন হয়ে যাওয়ার একটা ভালো গুণ অর্জন করে ফেললেন। সাধারণত আমাদের অনেকেই করে না, যে এখন তো আমাদের সময় নেই, বাথরুমে গেছি, পানি তো খরচ করছি, উজু করবো কেন, আমি তো নামাজ পড়ছি না। কিন্তু উজু ইটস সেলফ একটা ইবাদত। উজুর মধ্যে কি ইবাদত আছে একটু পরে আসছে, আমরা দেখব ইনশাআল্লাহ। এরপরে তিনি যখন ওনার উজু করতেন, উজুর ব্যাপারে তিনি আর একটু বলেছেন যে বালা তাবলুগুল হেলিয়া মিনাল মুমিনে হাইসে আবলুগুল উযু, উযু যে মুমিন করবে নিয়মিত, এই নিয়মিত উযুটা তার জন্য কিয়ামতের দিন যার নিয়মিত উযু করে যতটুকু ধুইত এই ধোয়া ততটুকু পর্যন্ত আল্লাহ তাআলা তাকে অলংকার পরিয়ে দিবেন জান্নাতে। তাহলে উযুর মধ্যে অনেক ফায়দা। বাহ্যিক পরিচ্ছন্নতা মানুষের অন্তরের পরিচ্ছন্নতার জন্য হেল্পফুল। আপনি শরীর শারীরিক দিক থেকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনার অন্তরটার মধ্যেও আল্লাহ তাআলা পরিচ্ছন্নতা দান করবেন। এইটার সঙ্গে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আরেকটি হাদিসে পাওয়া যায়। তিনি বলেন ইযা তাওয়াদ্দা আল আব্দুল মুমিন ফামাদমাদা খারাজাতিল খাতায়া মিন ফীহি, যখন কোন আল্লাহর বান্দা ওযু করে তখন ওযু করলে কুলি যখন করে কুলির সঙ্গে তার সমস্ত মুখের গুণা বের হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা তানসা খারাজাতিল খাতায়া মিন আনফিহি, যখন নাকে পানি দেয়া পানি আবার বের করে তখন নাক দিয়ে অনেক ভিতরের গুণা বের হয়ে আসে। ফাইদা গাসাল ওয়াজহাহু খারাজাতিল খাতায়া মিন ওয়াজহি, আর যখন চেহারা তিনি ধোন মুমিন ব্যক্তি, তার চেহারার গুণাগুলো চলে আসে মুখ যা কিছু এই তার চেহারায় রয়েছে, চেহারার মধ্যে অনেক গুণা হয়, চেহারার মধ্যে মুখ আছে মুখের গুণা আছে, চেহারার মধ্যে চোখ আছে চোখের গুণা আছে, তাই না? এগুলো গুণা চলে আসে। হাত্তা তাখরুজু মিন তাহতি আসফারি আইনাইহি, চোখের ভ্রুর নিচ থেকেও গুণা বের হয়ে আসে। এরপরে যখন হাত ধোয় হাতের ওখান থেকে হাতের গুণাগুলো বেরিয়ে আসে, এমনকি এই আঙ্গুলের নিচে নখের নিচে যে আছে সেখান থেকেও গুণা বেরিয়ে আসে। তারপরে যখন এভাবে পাও ধোয় তখন পায়ের গুণাগুলো বেরিয়ে আসে, পায়ের আঙ্গুলের নখের নিচের থেকে পর্যন্ত গুণাগুলোকে গুণা বেরিয়ে আসে। তিনি এভাবে করে আমাদেরকে উযু করতে বললেন। সুম্মা কানা মাশি ইলা মসজিদে ওয়া সালাতুহু নাফিলাতান লাহু, এরপরে সে যদি এই উযু করে মসজিদে যায় নামাজ পড়ে তাহলে আরও অতিরিক্ত অনেক গুণা তার ঝরে যাবে। তাহলে ওনার পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে আমরা শিখলাম যে বাহ্যিক এবং উযু ইত্যাদির মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা ওনার সুন্না, ওনার আমল, সেটা আমরা ধারণ করবো ইনশাআল্লাহ। তিনি ওনার শরীরটাকে যেমন পরিচ্ছন্ন রাখতেন তেমনি তিনি আতর অনেক পছন্দ করতেন, এবং তিনি নিজের ওনাকে শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ আল্লাহ তাআলা এমনি দেন নাই, ওনার ঘাম থেকেও সুগন্ধ আসতো, তারপরেও তিনি আতরও ব্যবহার করতেন। এই জন্য এ বিষয়ে ওনার খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহু আগেইন বলেন মা শামামতু রিহান কাত্তু আও আরকান কাত্তু আতিয়াবা মিন রিহিন আও আরকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো মানুষের শরীর থেকে এত সুন্দর ঘাম থেকে এত সুন্দর সুগন্ধ আমি পাইনি যেটা পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে এবং ওনার ঘাম থেকে। এবং জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু হাদিস বলে আপনারা শুনেছিলেন সিরাতের আলোচনায়, কানা সাবিয়্যান, তিনি বলেন আমি ছোট্ট শিশু ছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমার পিতার সঙ্গে এসেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গণ্ড দেশে আমার গালে আদর করে ছোট্ট বাচ্চাদেরকে এমনি করে একটু স্পর্শ করলেন, এবং আমি ওনার হাত তার স্পর্শ আমার এখনও মনে আছে বুড়ো বয়সে, বড় হওয়ার পরে হাদিস বললেন, ছোট্ট বয়সে যখন এসেছিলাম তিনি আমার গালে হাত দিয়ে আদর করলেন, হাতের পরশ এত শীতল ঠান্ডা এবং এত সুগন্ধময় লেগেছিল, মনে হলো যে একটি আতরের বোতলে হাত ঢুকিয়ে বের করে নিয়ে এসেছে। জাবির ইবনে আব্দুল্লাহ একটি হাদিসে বলেন লাম ইয়াসলুক তরিকান ফায়াত্তাবিহু আহাদুন ইল্লা আরাফা আন্নাহু কাদ সালাকাহু মিন রিহিন আরাফা, যে কেউ যদি উনি কোন রাস্তা দিয়ে চললে সেই রাস্তা দিয়ে কেউ যদি পরে আসে কিছুক্ষণ পরে, তাহলে সে বুঝে ফেলবে এই রাস্তা দিয়ে একটু আগে কে গিয়েছিলেন। সুগন্ধের ইয়েটা তখনও ছড়িয়ে আছে। আর এর বিপরীত, তিনি সুগন্ধ পছন্দ করেন, আর কিছু আল্লাহর সৃষ্টি আছে তারা সুগন্ধ পছন্দ করে না, দুর্গন্ধ পছন্দ করে, নাপাক জায়গা পছন্দ করে, এরা কে? জিন খবিজগুলো। এরপরে যারা এই মানুষ জাদুকর, জাদু টোনা যারা লিপ্ত থাকে, এবং এই জাতীয় অন্যায় কাজকর্ম, জাদু টোনা এগুলো নিয়ে এই অন্যায় তদবির মধ্যে যারা লিপ্ত আছে, এদের জন্য ওই দুর্গন্ধওয়ালা জায়গা দরকার, খারাপ নাপাক জায়গা দরকার, সেখানে গিয়ে তারা এই সমস্ত আমল করে। আর এগুলোর কাছে আমাদের মুসলমানরা যায়, নাউজুবিল্লাহ। তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না, পেঁয়াজ কাঁচা, পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মুখকে ভালো করে ক্লিন না করে মসজিদে চলে আসলে তিনি বলেছেন যে তোমরা এভাবে মসজিদে কখনো আসবেন না, এই জন্য মসজিদে আসার আগে এগুলা কাঁচা খেতেই পারো না, কাঁচা খেও না মসজিদে আসার আখ্যান দিয়ে। এরপরে তিনি উটের গোস্ত খেলে অজু করতে বলেছেন, কারণ উটের গোস্ত মোটামুটি একটু স্মেলি, গন্ধটা বেশ একটু শক্তিশালী। পাশে যদি আপনি সূরা কারাত পড়া শুরু করে দেন, তাহলে আপনার দাঁতের ফাঁকে দিয়ে যে গন্ধগুলো আসবে, পাশে পাশের লোকের কষ্ট হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আমরা হাদিস শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা বাস্তব উদাহরণ। ওনার চেহারা দিকে তাকালেই মনে হতো যে তিনি একজন ভালো মানুষ, যে চিনে না চেহারা দেখলে বুঝবে এই এই মানুষটি অত্যন্ত ভালো মানুষ। অনেক সময় আপনি কোনো একটা লোককে চিনেন না, চেহারা দেখেছেন, মানে একটা লোকের প্রস্তাব আসছে আপনার ছেলে মেয়ের জন্য বিয়ে শাদীর প্রস্তাব মনে করেন, বা আপনার আত্মীয়তা করার কোনো কিছু, একটা লোককে দেখছে যে অমুক ছেলেটা অমুক এই বাসে, তার চেহারা একমাত্র দেখে আপনার কাছে মনে হবে কি আপনি বাড়িতে গিয়ে বলবেন না চেহারা দেখে ভালোই মনে হয়েছে, ঠিক কি না? যারা বাতপার তাদের চেহারা দিকে তাকালেও কিছু বোঝা যায়, যতই নিজেকে পালিশ পুলিশ করে আসুক, দুই নম্বর যে কি চিজ চেহারা সেটা ফুটে ওঠে। এটা আল্লাহর ফিতরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় সেই সততার চিহ্ন এমনভাবে লাগতো, তাকে ওনাকে দেখলেই মনে হতো একজন সত্যবাদী মানুষ, ইজ এ অনেস্ট ম্যান। এই জন্য আবু সুফিয়ান বহু চেষ্টা করেছিল, তাই না, কোনো ওনার ব্যাপারে কিছুই বলতে পারেনি। যখন জিজ্ঞাসা করেছিল হিরাক্লিয়াস, এই যে নবী তোমাদের বলো, সে মিথ্যা নবী দাবি করছে, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনেছিল? তখন সে বলেছিল কি যে না, মিথ্যা অবশ্য বলতে শুনি নাই। তো সুযোগ তো আসছিল তাকে বলার জন্য, যে সে যদি বলতো হ্যাঁ মিথ্যা মাঝে মাঝে বলে, তাহলে তো উনি যে মিথ্যা নবী এইটা প্রমাণ হয়ে যেত। সে বলল না কেন, কেন এই মিথ্যা কথা বলা ওনার, তার দুশ্মনের বিরুদ্ধে সুযোগ আসছে, কেন সেটা বলল না? হ্যাঁ, সে তার ব্যক্তিত্ব, কারণ অন্য দাদের থাকা সে আবার কিছু, যখন হিরাক্লিয়াস তাকে ডেকে নিয়ে এসেছে ব্যবসা উপলক্ষে যখন সিরিয়া গিয়েছিল, আরও কিছু আরবকে নিয়ে এসছে যে দেখো সে যা বলে যদি কোনোটা মিথ্যা বলে আমাকে কারেকশন করবা, বলে দিব যে মিথ্যা বলেছে। আবু সুফিয়ান বিকাদা পড়েছে যে এখন মিথ্যা বলে গেলে, তাছাড়া আমার সঙ্গে যারা আসছে আমি তাদের লিডার, এবং আমি যদি মিথ্যা বলি আমার লোকেরা শুনে দেশে গেলেও আমাকে বলবে যে তুমি তো আমাদের লিডার, তুমি তো মিথ্যা কথা বলেছ। তো আজকালকার মুসলিম উম্মাদের লোকদের, মুসলিম উম্মাদ যারা লিডার, তাদের মিথ্যা বলতে কি কোনো আপত্তি আছে? সুবহানাল্লাহ, কথায় কথায় মিথ্যা মাশা আল্লাহ বলতে একটু মুখে বাজে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম সত্যবাদী ছিলেন, এটা ওনাকে দেখলেই মনে হতো। এবং আমরা সিরাতের মধ্যে হাদিস শুনেছি, যখন আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদি খ্রিস্টান যিনি আসছিলেন ওনাকে দেখার জন্য, আবদুল্লাহ ইবনে সালাম ওই যে ইরান থেকে সিরিয়া গিয়ে এরপরে আখেরি নবীর খোঁজে 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 খ্রিস্টান পরে মদিনায় গেলেন, ক্রীতদাস হয়ে এক ইহুদির ঘরে চাকরি করতেন। শুধু আশা ছিল কোন সময় আখেরি নবী সঙ্গে দুনিয়াতে আসবেন, দেখা হবে। যখন হিজরত করে আসলো উনি, তিনি তখন খেজুর গাছের উপরে আসেন, খেজুর গাছের কাজ করছে, মনে আছে তো সিরাতের ঘটনা। এবং তিনি তখন মানে উনি যখন দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, মদিনার লোকেরা গিয়ে তাকে ওয়েলকাম করে আনতেছে, উনি আনন্দের অতিশয্যে চিৎকার করলেন উপরের থেকে। তখন নিশ্চয় ইহুদি তার যে মালিক ছিল, এই চিৎকার করিস কেন, কই যে ওই যে লোকটা আসছে উনি তো, তাকে যাতা বকাবকি করছে সেই জন্য, মনে আছে তো, যে তোর কাজ তুই কর, তুই এগুলো নিয়ে চিন্তা করিস কেন। কিন্তু উনি তো আসেন এই ওনার জার্নি তো ছিল আখেরি নবীরে কে আবিষ্কার করার জন্য। তো তিনি বলেন যে সবাই যখন নিয়ে আসছে ওনাকে আখেরি নবী মনে করে ওয়েলকাম করলো, আমি ওনাকে চেক করার জন্য তো আমার এই যে খ্রিস্ট ধর্মের যে কিতাব আছে ইঞ্জিলে পড়ে আসছে কী কী লক্ষণ আছে, সেই লক্ষণগুলো তিনি জিজ্ঞাসা করলেন, শুনলেন ওনাকে, এবং কিছু যে ওনাকে খেজুর দিলে সদকা দিলে খাবে না, হাদিয়া দিলে খেতে পারবে, মনে আছে তো, শুনেছি তো। সেখানে যে আমি গেলাম, সবাই যখন ঘিরে ধরেছে ওখানে, উনি সবাইকে কিছু বক্তব্য রাখছেন, আমি ওনার বক্তব্য শুনলাম। সেখানে তিনি বলেছিলেন, আফসুস সালাম, তোমরা একে অপর সঙ্গে দেখা হলে সালামটা সবাই সবাইকে দিও, ও আত্মীয় তো আম সুযোগ হলে একে অপরকে মেহমানদারি করো, আপ্যায়ন করো, খাবার খাওয়াও, বিশেষ করে গরিব দুঃখীদেরকে। ওয়াসেলুল আরহাম, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মেনটেন করো, যাতে করে কোনো সময় সম্পর্ক নষ্ট না হয়। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম, আর রাতের বেলায় তোমরা নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, যখন লোকেরা ঘুমিয়ে থাকে, তাদখুলুল জান্নাতা বিসালাম, আর তোমরা তাহলে জান্নাতে শান্তির সাথে ঢুকে পড়বে এই আমলগুলো করলে। তো তিনি বলেন যে আমি যখন চেহারার দিকে তাকালাম, চেহারার দিকে তাকিয়ে আমি টের পেয়ে গেছি, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযযাব, তার চেহারা এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তাহলে ওনাকে দেখলে এরকম বোঝা যেত। এরপরে ওনার সঙ্গে যখন কাই দেখা করতে আসতেন, তাহলে সবাইকে তিনি চেষ্টা করতেন যে কিভাবে সবাইকে ওয়েলকাম করা যায় বিরক্ত না হয়ে। ছোট লোক আসছে, বড় লোক আসছে, মুরব্বীরা আসছে, বাচ্চারা আসছে, মুক্ত মানুষ আসছে, ক্রীতদাস আসছে, নেতা আসছে, সাধারণ শ্রমিক আসছে, তিনি সবাইকেই হাসি মুখে খুশি মুখে ওয়েলকাম করতেন। ধনী গরিবে কোনো পার্থক্য করতেন না, কালো সাদার মধ্যে কোনো পার্থক্য করতেন না, সবারকে মুচকে হাসি দিয়ে তিনি বরণ করতেন। এই জন্য সে কথা আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু কথা মনে আছে, যখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, বড় সেনাপতি ছিলেন, ওহদের যুদ্ধে মুসলমানদের ক্ষতির জন্য তিনি খালিদ ইবনে ওয়ালিদ, ইকরামা ইবনে আবি জাহাল, এরা অনেক বড় ভূমিকা রাখছিলেন। পরে ফাতেহ মক্কার আগে তিনি বেশ কিছু আগে কী করলেন, ইসলাম কবুল করে ফেললেন। কবুল করে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উনি ইসলাম কবুল করাতে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খুবই খুশি হয়েছেন, কারণ তিনি একজন ভালো সমর নায়ক, তিনি একজন ভালো ডিপ্লোম্যাট, ভালো কূটনীতিবিদ। ওনার বাবা অনেক বড় ধনী ব্যবসায়ী ছিলেন, আরব দেশে বিভিন্ন কবিলায় ওনার অনেক সুনাম আছে। পরবর্তী পর্যায়ে ওনার ওমানে ওনার ব্যবসা ছিল, ওনার বাবার ব্যবসা ছিল ওমান দেশে, এখন যে ওমান আছে, ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আপনার আজকে পাঠিয়েছেন মোবাল্লিগ করে ইসলামের দাওয়াত দিতে, কারণ ওখানকার লোকেরা ওনাকে চিনে, তার বাবাকে চিনে, নাম করা লোক। তো পাঠানোর আগে তো উনি বলেন যে আমি যখন মদিনায় এসে ইসলাম কবুল করছি, উনি আমাকে এত আদর, এত সম্মান, এত আমাকে তিনি এত খুশি আমার ইসলাম দেখে, আমি মনে করেছিলাম যে বোধহয় আমাকে সবচেয়ে ভালোবাসেন সমস্ত সাহাবিদের মধ্যে। এটা একটু শিওর হওয়ার জন্য চেক করলাম আর কি বলেছিলাম, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সবচেয়ে মহব্বতের পাত্রকে বলে দিয়েছেন যে আয়েশা ওনার দেবী, না না পুরুষদের মধ্যে তো আবু হা, তার বাবা, তার বাবাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। ও কা, তাহলে এখানে তো এক নম্বর হইতে পারলাম না, দেখি দুই নম্বর হওয়া যায় কিনা। তারপরে কে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ও কা, তাহলে এইবারে দুই নম্বর হইতে পারলাম না, আর জিজ্ঞাসা করে লাভ নাই, বোঝা গেছে কত নম্বর যে আমি জামু শেষ লিস্টে, দরকার নেই। তাহলে বোঝাই গেল যে তিনি সবাইকে এরকম করে মহব্বত করতেন, কাউকে তিনি তুচ্ছ মনে করতেন না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে একে অপরকে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, আমাদের মধ্যে এটা শিখালেন। তিনি বললেন যে তোমাদের কেউ যখন কারোর সঙ্গে দেখা হয় তোমরা মুসাফাহা করো, হাত মিলাও। এখন তো আমরা একটু প্যান্ডামিকের কারণে হাত মিলাতে পারি না, একটু কষ্ট লাগে, কেউ কেউ মিলাই কেউ কেউ মিলাই না। তো যাই হোক, আল্লাহ তাআলা পৃথিবীর পরিস্থিতি ঠিক করে দিন যেন। আইয়ুমা মুসলিমাইনি ইলতাকায়া, দুইজন মুসলিম যখন দেখা হয় কিছু বিরতির পরে বা কোনো সময়, ফা আখাদা আহাদাহুমা আহাদুহুমা বিয়াদি সাহিবিহি, একে অপরের হাত ধরে মুসাফা করার উদ্দেশ্যে, ফাতাসাফাহা, উভয় মুসাফা করে, ও হামিদ আল্লাহ তাআলা জামিয়ান, উভয়ে একে অপরের সঙ্গে দেখা হয় খুশি প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলল, আল্লাহ প্রশংসা করে, মুসাফা করে। তাহলে তাফাররাকা ওয়ালাইসা বাইনাহুমা খাতিয়া, তাদের গুনাহ এমনভাবে ঝরে মনে দিল কোনো গুনাহই বাকি থাকলো না। আর একটি হাদিস এসেছে, ওকান আলা ইয়ানজাউ ইয়াদাহু মিন ইয়াদি মান ইউসাফিহুহু হাত্তা ইয়াকুনা আল আখারু হুয়া আল্লাযী ইয়ানজাউ ইয়াদাহু, যখন মুসাফা করতেন তিনি কাউকে হাত মিলাতেন, তখন তিনি আগে হাতটা সরিয়ে নিতেন না, অপেক্ষা করতেন যে যিনি হাত মিলাচ্ছেন তিনি যেন আগে সরিয়ে নেন। সুবহানাল্লাহ, এখন এটা কীভাবে তিনি মেনটেন করতেন, আমরা ছোটোখাটো মানুষই মেনটেন করতে পারি না, অনেকজনে বসে আছে দাঁড়িয়ে আছে, একজনে ধরে আর ছাড়ে না, এখন বিপদের কথা। ধরে রাখা তো কথা যে সে আগে নিক, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে আগে সরাতেন না, এখন ওইটা আমল করতে গেলে বাকিদের দেরি হয়ে যাচ্ছে, নিজেরও সময় নেই, কী করা যায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে বরকত দিয়েছেন সময়ের মধ্যে। এরপরে তিনি এই যে দেখা সাক্ষাৎ এবং সবার সঙ্গে মিলামিশা, দেখা সাক্ষাৎ, এই যে একটা সামাজিকতা, এগুলোকে তিনি সবাইকে গুরুত্ব দিতেন। লাইস, তিনি আরও বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ হাক্কা কাবীরানা, সে ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয়, যে ব্যক্তি আমার উম্মত হতে পারে না, যে ব্যক্তি আমাদের ছোটদেরকে মায়া মমতা মহব্বত করে না, আর যারা বড় তাদের হক সম্পর্কে স্বীকৃতি দেয় না। বড়দের হকের কদর করতে হবে আর ছোটদেরকে আদর করতে হবে। তো ছোটদেরকে আদর করা, এখন আপনার বাচ্চা হলে যেমন মায়া মহব্বত করেন, যে কোনো বাচ্চা দেখলেই যদি আপনার ভিতরে মায়া মহব্বত আসে তাহলে এটা কিন্তু আপনার জন্য ভালো লক্ষণ। আর অন্য বাচ্চাগুলোকে দেখলে তেমন একটা আপনার মনে কোনো প্রতিক্রিয়া হয় না নিজেরগুলো ছাড়া, ছোটদের থেকে দেখলেই মহব্বত আসবে, আদর করতে মনে চাইবে, এটা ফিতরাতান, আলহামদুলিল্লাহ, এটা ভালো লক্ষণ। আর অনেকেই আছে যে বাচ্চাদেরকে দেখলে কেমন জানি বুড়ো হয়ে গেলে মেজাজ খিটখিটি হয়ে যায়, মুরব্বীদের আল্লাহ মাফ করুন, সেই বয়সে গেলে আমাদের কোন দশা হয় আল্লাহর কাছে পানা চাই। মুরব্বীরা এরকম মানুষের বাচ্চাকে দেখলেই খিটখিটি মেজাজের ভাব, এই এখানে কী করিস, হ্যাঁ সর এখান থেকে, গন্ডগোল করিস না, আরে বাচ্চারা কি ফেরেশতা নাকি, একটু তো নড়াচড়া করবেই। সবার সাথে ডিল করতে হবে মায়া মহব্বত, এটা হলো ভালো লক্ষণ। আপনার তবিয়ত ভালো, আপনাকে আল্লাহ ভালো মেজাজ দিয়েছেন, এটা সুলক্ষণ। বাচ্চাদের জ্বালা যন্ত্রণা কিছু হলেও সহ্য করতে হবে, করা ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আপনারা দেখছেন, হাদিস শুনেছেন যে নামাজের সময় ওনার পিঠে উঠেছে হাসান হুসাইন, তিনি ফেলে দিয়েছেন না, উমায় মারা দিয়ে আল্লাহ অনেকে কোলে গেলে নামাজ পড়েছেন, রুকুতে গিয়েছেন কোলে ধরে, সেজদা দেওয়ার সময় মাটিতে রেখে সেজদা দিয়েছেন ওনার নাতিন উমামা রাদিয়াল্লাহু আনহাকে, আবার সেজদা থেকে উঠার সময় কোলে করে নিয়ে উঠছে, জামাতে নামাজ পড়িয়েছেন ইমাম হিসাবে, এই অবস্থা, দুই নাতিকে কোলে করে নিয়ে খুতবা দিয়েছেন, তিনি খুতবা দিচ্ছিলেন, হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা লাল টুকটুকে দুই জামা পরে মসজিদে ঢুকছে, ওনার ঘর তো ওইদিকে ডান দিকে কেবলা, ওখান থেকে এদিকে আস্তে করে ঢুকে গেছে। এখন উনি তাকালেন, তাকিয়ে খুতবা বন্ধ করে দুইটারে দুই হাতে নিয়ে আমনে করে নিয়ে তারপরে মিম্বারে উঠছে, উঠে বললেন আল্লাহ তারা ঠিকই বলছেন, ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, তোমাদের মাল তোমাদের ছেলে মেয়ে ফিতনা। দেখলে যে নাতি দুটো আছে, একটা একটু হাঁটে বড়টা, বাকিটা হাঁটি হাঁটি পা পা হাঁটে আবার পড়ে যায়, কেউ দেখে আর সহ্য করতে পারলাম না, কোলে নিয়ে আসলাম। তাহলে মুরব্বীরা মুরব্বীরা বাচ্চাদেরকে কিভাবে আদর করা। তারপরে উসামা ইবনে যায়েদ, ওনার পালক পুত্র যে যায়েদ ছিল তার ছেলে উসামা, সেও ছোট, আর হাসান রাদিয়াল্লাহু আনহু দুইজন কাছাকাছি বয়সের, দুইজন ওনার কাছে আসলো, দুইজনকে দুই পায়ের উপরে উরুর উপরে বসালেন, বসে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নি উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা আও আল্লাহুম্মা ইন্নি আরহামুহুমা ফারহামহুমা, যে আল্লাহ আমি এই দুজনকে অনেক মায়া করি, অনেক দয়া মায়া করি, আপনি এই দুজনকে অনেক দয়া মায়া করেন আল্লাহ। এভাবে বাচ্চাদের প্রতি ওনার আদর ছিল। লাস্ট চ্যাপ্টার আজকে তিনি বললেন এই যে সালামের কথা, এই যে সামাজিকতা, দেখা সাক্ষাৎ হইলে সালাম যে একটা বিরাট নিয়ামক, এটা যে কত বড় রহমতের একটা পদ্ধতি, আল্লাহর রহমতকে নিয়ে আসার উসিলা, তিনি এটা দিন উৎসাহিত করেছেন। তিনি বলেছেন ইন আউলান নাসে বিল্লাহি মান বাদা আহুম বিসালাম, দুইজনের সঙ্গে যখন দেখা হয়ে যায় মুসলিম, যিনি প্রথমে সালাম দেন তিনি আল্লাহর কাছে উত্তম, আর যিনি অপেক্ষা করেন আমাকে সালাম দিক ওয়ালাইকুম আসসালাম বলবো, তিনি উত্তম হতে পারবেন না। এবং তিনি আবার বলেছেন আর কি হাদিসে বলেছেন যে যদি সালাম দিয়েছ কিছুক্ষণ পরে আবার দেখা হয়ে গেল, এখন কি করবো, আবার দিবা কিনা সালাম? তিনি বললেন যে ঈদ আলাকি আহাদুকুম আখাহু ফালিসাল্লিম আলাইহি, তোমার ভাইয়ের সঙ্গে যখন দেখা হয়ে গেছে সালাম দাও, ফাইদা হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন সুম্মা লাকিয়াহু ফালিসাল্লিম আলাইহি, তো দুইজন হাঁটলা দুইদিকে, আবার একটি ঘরের বাইরে গিয়ে ওই পাশে গিয়া একটি দেওয়ালের ওই পাশে আবার দুজনে দেখা হয়ে গেল, আবার একটু গাছগাছালি ছিল সেগুলো পার হয়ে গেলে আবার দেখা হয়ে গেল দুইজনের, তাহলে তোমরা আবার সালাম দিও। তিনি এমনকি রাস্তায় শিশুরা যখন খেলাধুলা করতো ছেলেপেলেরা, তাদেরকে লক্ষ্য করে তিনি সালাম দিতেন, এত সুন্দর আদর্শ তিনি ছিলেন। সালামকে তিনি অতি অধিক গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন আলা আদুল্লুকুম আলা শাইইন ইদা ফালতুমুহু তাহা বাবতুম, আমি কি এমন কথা তোমাদেরকে বলবো এমন বিষয়ের কথা যেটা তোমরা আমল করলে তোমাদের নিজেদের মায়া মহব্বত অনেক বাড়বে, পারস্পরিক মায়া মমতা বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামকে ছড়িয়ে দাও, সালামের প্রচলন বেশি করে করো, যে বেশি করে সালাম করো। এবং তিনি একটি হাদিসে বলেছেন ও তাকরা ইসালাম আলা মান আরাফতা ওমাল্লাম তারিফ, তিনি বলেছেন যে তুমি সালাম দাও যাকে চিনো তাকেও দাও, যাকে চিনো না তাকেও দাও। মদিনা তো সবাই মুসলিম ছিলেন, এখানে আপনি যাকেই মুসলিম মনে করেন, আপনি যদি মনে হয় যে মুসলিম তাহলে দেখি তাকেই সালাম দিবেন। তো অনেক সময় দাঁড়ি টাড়িওয়ালা এমন লোক দেখা যায় মনে হয় মুসলিম, শিখদেরকে এটা মনে হয়। আমি যখন প্রথম মালয়েশিয়া যাই শিখ একটাকে দেখি যে দাঁড়ি পাগড়ি মাশা আল্লাহ দিছি সালাম বন্ধ করে, পরে চিন্তা করলাম তো মুসলিমই না। যাই হোক, তো সালাম দিতে হবে, আমরা মুসলিম বুঝতে পারলেই সালাম দিতে যেন গাফলতি না করি। এ সালামের মধ্যে পয়সা কত খরচ হয়? কোনো খরচ হবে না, চা খাওয়াতে পয়সা খরচ হবে কিন্তু সালাম দিতে খরচ হবে না। এখানেও যদি বকিলি করি তাতে সে বড় বকিলা দুনিয়াতে কিছু আসে নাকি? সালাম দেওয়ার কাজটা অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলা। ঘরে যখন যাব আমরা, ঘরে ঢুকেই বিসমিল্লাহ পড়ে ডান পা দিয়ে ঢুকে একটা দোয়া পড়বে, বিসমিল্লাহ ওয়ালা খারাজ না, হ্যাঁ ওয়ালাল্লাহ রব্বিনা তাওয়াক্কাল না, জি এটা বলে ঢুকলেন যদি মনে থাকে ভালো, না হলে বিসমিল্লাহ কমপক্ষে আর ডান পা দিয়ে তারপরেই সালাম দেওয়া। মানুষ থাকুক আর না থাকুক, ছোট থাকুক আর বড় থাকুক, পুরুষ থাকুক আর মহিলা থাকুক, ছেলে মেয়ে থাকুক আর নাতিপুতি থাকুক, সবাইকে সালাম দেব। এই অভ্যাস যদি আমরা করি তাহলে এই সালামের প্রচলন বেশি করে এটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সালাম দেওয়াটা জান্নাতে যাওয়ার একটা বড় আমল, কারণ একটি হাদিসে তিনি বলেছেন এক সাহাবী জিজ্ঞেস করলেন আইল আমাল ইসলামী খাইর, ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সর্বোত্তম ভালো আমল কোনটা, সবচেয়ে ভালো আমল কোনটা, ইজি খুব ভালো আমল? তিনি বললেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ, যারা গরিব মিসকিন থাকে, অভাব অনটনে আছে, ক্ষুধার্ত আছে, তাদেরকে খাবার খাওয়ানো, আর যাকে চিনো যাকে না চিনো বেশি করে সালাম দেওয়ার কাজটা করা, এটা হচ্ছে অনেক বড় নেক আমল এবং অনেক সহজ আমল। আল্লাহ তাআলা আমাদেরকে এই সালামের আমলের করে অন্তত প্র্যাকটিস করার তৌফিক দান করুন। আর ওই আরেকটি অংশ যেটা আছে যে গরিব দুঃখী অসহায় যারা অনাহারে থাকে তাদেরকেও আমরা খাবার দেওয়ার চেষ্টা করি। ওবিল্লাহি তৌফিক, আলহামদুলিল্লাহ এখানে আমাদের শেষ হয়ে গেল।